بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، وبعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. أمر علينا كرسي شيخ محمد بن عمر بجمول حفظه الله الثبات على المنهج نامك ملوان لكشر تكا لكشرت এই বক্তব্যের ধারাবাহিক আলোচনায় গতদিনে আমরা আলোচনা করছিলাম যে দিনের উপরে অটল এবং অবিচল থাকার গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে এবং সবর কাকে বলে, এবং সর্বশেষ কথা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদৃঢ়ভাবে অবলম্বন করার মধ্যেই রয়েছে পথভ্রষ্টতা থেকে, বিভ্রান্তি থেকে বাঁচার একমাত্র অবলম্বন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তারাক্কু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লাম তুযিল্লু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি। এই হাদিস থেকে জানা যায় যে গোমরাহি থেকে বেঁচে থাকার, বিভ্রান্তি পথভ্রষ্টতা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সুদৃঢ়ভাবে অবলম্বন করা। আজকের এই পর্বে শেখ হাফিজাহুল্লাহ যে বিষয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে ওয়াসাইলুস সাবাত আলাল হক, ওয়াসাইলুস সাবাত আলাল হক, এই সত্যের উপরে কিভাবে অটল থাকা যায়, অবিচল থাকা যায়। আমরা এই কথাটাকে এভাবেও বলতে পারি যে কিভাবে দিনের উপরে ইস্তেকামত থাকা যায়, দিনের উপরে ইস্তেকামত থাকার, সাবিত কদম থাকার উপায় কি। এখানে শেখ হাফিজাহুল্লাহ তিনি দিনের উপরে অটল এবং অবিচল থাকার করে, কারণ দিনটাই হচ্ছে হক এবং হকটাই হচ্ছে দিন, তো দিনের উপরে বা সত্যের উপরে অটল এবং অবিচল থাকার চারটা উপায় তিনি বর্ণনা করেছেন। প্রথমটা হলো, প্রথম বিষয়টি হলো তাহকিকুল ঈমান, ঈমানের বাস্তবায়ন। দ্বিতীয় হলো আল আমালুস সালেহ, সৎকর্ম করা। তৃতীয় হলো আত তাওয়াসি বিল হক, সত্যের সদুপদেশ, পরস্পর সত্যের সদুপদেশ প্রদান করা। আর চার নম্বর হলো পরস্পর সবরের সদুপদেশ প্রদান করা বা একে অপরকে সবরের জন্য উদ্বুদ্ধ করা। মূলত এই চারটা কাজ বা এই চারটি বিষয় হচ্ছে দিনের উপরে অটল এবং অবিচল থাকার মাধ্যম। এই চারটা বিষয়কে যদি কেউ বাস্তবায়ন করতে পারে, মেনে চলতে পারে, তাহলে আশা করা যায় বিইজনিল্লাহ সে দিনের উপরে অটল এবং অবিচল থাকতে পারবে। মৌলিক চারটি বিষয় হলো, প্রথমত হলো ঈমান, ঈমানের বাস্তবায়ন। দ্বিতীয় হলো আমলে সালেহ, সৎকর্ম করা। তৃতীয় হচ্ছে সত্যের সদুপদেশ, পরস্পর সত্যের সদুপদেশ প্রদান করা। এবং চতুর্থ হচ্ছে পরস্পর একে অপরকে সবরের সদুপদেশ প্রদান করা। এবং এই চারটি বিষয় যে দিনের উপরে অটল এবং অবিচল থাকার মাধ্যম, এর প্রমাণ হিসাবে শেখ হাফিজাহুল্লাহ সূরাতুল আসরকে প্রমাণ হিসাবে উপস্থাপন করছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যে মহাকালের, মহাকালের শপথ, সময়ের শপথ, আসার বলতে মহাকাল হতে পারে, যুগ হতে পারে, সময় হতে পারে, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্ত বা ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, নিপতিত রয়েছে। তবে তারা নয় যারা ঈমান আনে সৎ এবং সৎকর্ম করে এবং পরস্পর সত্যের সদুপদেশ প্রদান করে আর পরস্পর সবরের সদুপদেশ প্রদান করে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। তাহলে বোঝা গেল যে এই চারটি বিষয় যাদের মধ্যে নেই তারা সবাই সকলেই ক্ষতিগ্রস্ত তার মধ্যে রয়েছে বা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর এই চারটি বিষয়ে যারা অনুসরণ করে বাস্তবায়ন করে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন মহাকালের শপথ করে, যুগের শপথ করে, সময়ের শপথ করে বলতেছেন যে যারা ঈমান আনে, আমলে সালেহ করে, সত্যের সদুপদেশ, পরস্পর সত্যের সদুপদেশ প্রদান করে এবং পরস্পর সবরের সদুপদেশ প্রদান করে, তারা ব্যতীত অন্য যারা আছে সমগ্র মানব জাতি লাফি হোসে, তারা ক্ষতিগ্রস্ত। এই আয়াত বা এই সুরাটা প্রমাণ করে এইটুকু যে ক্ষতির সম্মুখীন হওয়ার থেকে বাঁচার জন্য বা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য সফল কাম হতে হলে এই চারটা বিষয়কে অবশ্যই অনুসরণ এবং বাস্তবায়ন করতে হবে। এবং এটাই হলো প্রমাণ যে দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার জন্য এই চারটি বিষয় প্রয়োজন। এটা হলো এই যে প্রমাণটা সুরাতুল আসরকে প্রমাণ হিসেবে এই চারটি বিষয়ে দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার মাধ্যম, এই কথার প্রমাণ হিসেবে প্রথমত সুরাতুল আসর হচ্ছে এর প্রমাণ। এরপরে শেখ হাফিজাহুল্লাহ এই বিষয়গুলোর সপক্ষে, এগুলো যে দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার মাধ্যম তার প্রমাণ হিসেবে তিনি আরো দু একটা আয়াত পেশ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, এবং এটা খুবই কঠিন, এটা অবশ্যই কঠিন, তবে তাদের জন্য কঠিন নয় যারা বিনয়ী। সূরাতুল বাকারার অন্য আয়াতে আল্লাহ জাল্লা ওয়ালা ইরশাদ করেছেন, মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল গণের সাথে রয়েছেন। সূরাতুল বালাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, অতঃপর তারা ইমানদারদের অন্তর্ভুক্ত হল এবং পরস্পর সবরের সদুপদেশ প্রদান করবে, পরস্পর একে অপরকে মারহামা কিংবা দান খয়রাতের জন্য সদুপদেশ প্রদান করবে। এটা এর আগে যে আয়াত গুলো সূরাতুল বালাদের, আমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা তর্জমাটা বোঝার জন্য বলছি যে পূর্বোক্ত আয়াত গুলোতে বলা হয়েছে গিরি সংকট কি আপনি জানেন, এটা হচ্ছে দাসমুক্ত করা, এমন এই গিরি সংকট থেকে উত্তরণের যে মাধ্যম গুলো এই আয়াতে এই সুরাতে বলা হয়েছে, যে দাসমুক্ত করা, দাসমুক্ত করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ ইমানের সাথে দাসমুক্ত করে তাহলে এর দ্বারা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। ঠিক এমনি ভাবে অন্যান্য ভালো কাজ, নিকটাত্মীয় কোন ইতিমকে প্রচন্ড ক্ষুধাতুর দিনে খাওয়ানো, কিংবা কোনো ভুল দূষরিত মিসকিনকে খাওয়ানো, আর এই কাজগুলো এই কাজগুলো যারা করবে এবং সে ইমানদারদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সে মুমিন হবে। এবং যে যারা পরস্পর সবরের সদুপদেশ প্রদান করবে এবং একে অপরকে দান দক্ষিণার জন্য সদুপদেশ প্রদান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে আসহাবুল মাইমানা, মানে এরাই হচ্ছে সৌভাগ্যশীল, এরাই হচ্ছে সৌভাগ্যশীল। তো সৌভাগ্যশীলতার যে পরিচায়ক যেসব বিষয়, সেই বিষয়গুলোর মধ্যে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইমানদার হতে হবে, ওয়াতাওয়াসাও বিসসবর, যাদের মধ্যে যারা ইমানদার হবে, যারা সবরের সদুপদেশ প্রদান করবে এবং যারা মারহামা বা একে অপরকে দয়া করার, একে অপরের প্রতি এহসান করার সদুপদেশ প্রদান করবে, এরাই হচ্ছে আসহাবুল মাইমানা বা সৌভাগ্যশীল। প্রথম আয়াতে সূরাতুল বাকারার এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, ওয়াইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। এই আয়াত থেকে, এই আয়াতটা কিভাবে আমাদের এই যে দাবির সপক্ষে প্রমাণ হতে পারে? আমাদের দাবি হচ্ছে যে দিনের উপরে ইস্তেকামতের জন্য, ইস্তেকামতের মাধ্যম হচ্ছে চারটা বিষয়, ইমান, আমলে সালেহ, আত-তাওয়াসি বিল হক, আত-তাওয়াসি বিস সবর। এই দাবির সপক্ষে এই যে প্রথম উক্ত আয়াত ইস্তাইনু বিস সবরি ওয়াস সালাহ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং এটা খুবই কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা খাশিঈন, ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী তাদের জন্য এটা কঠিন না। এখানে সবর এবং সালাত এগুলো হচ্ছে কি, আমলে সালেহ, আমলে সালেহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই যে ইস্তিআনা, এই সাহায্য প্রার্থনা কি 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 জন্য সাহায্য প্রার্থনা? সাহায্য প্রার্থনা হচ্ছে লিসাবাত আলা দ্বীন, দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার জন্য সাহায্য প্রার্থনা। কিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে? সবর এবং সালাতের মাধ্যমে। সবর এবং সালাত দুটোই হচ্ছে আমলে সালেহ, তো এর দ্বারা প্রমাণিত হয় যে আমলে সালেহের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, অটল মানে ইস্তেকামতের, ইস্তেকামত তলব করা, দিনের উপরে অটল এবং অবিচল থাকা কামনা করা যেতে পারে, এটা করতে হবে। সবর এবং সালাতের মাধ্যমে দিনের উপরে অটল এবং অবিচল থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। দ্বিতীয় আয়াতেও সেই একই কথা, যে তোমরা ইস্তাইনু বিস-সবরি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, ইমানদারগণ তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলগণের সাথে রয়েছেন। আমলে সালেহের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে, এতে প্রমাণিত হয় যে আমাদের সালেহটা হচ্ছে দিনের উপরে অটল এবং অবিচল থাকার একটা অন্যতম মাধ্যম। এবং তৃতীয় আয়াতে চারটা বিষয়কে আবার বলা হয়েছে, ইমানের কথা বলা হলো, ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة, ইমানের কথা বলা হয়েছে এবং সবার সবারের সদুপদেশ প্রদান করার কথা বলা হয়েছে, আরো অথবা সবিল মারহামা, এই যে মারহামার মধ্যে অন্যান্য যে নেক আমল গুলা, ভালো কাজ, একে অপরকে দান দক্ষিণা করা, একে অপরের প্রতি আহসান করা, এই সব বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। তিনটা বিষয় এটা এই আয়াতের মধ্যে নিহিত রয়েছে। প্রথমত আয়াতের বিষয়টা আমাদের একটু একটু ক্লিয়ার হওয়া দরকার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা সবর এবং সালাতের দ্বারা সাহায্য প্রার্থনা করো। ও ইন্নাহা লাকাবীরা, লাকাবীরা যে সালাত এটা খুবই কঠিন, এটা অবশ্যই কঠিন, লাকাবীরা অবশ্যই এটা কঠিন কাজ, তবে ইল্লা আলাল খাশিয়ীন, যে এটা বিনয়ীদের জন্য কঠিন না। বিনয়ী বিনয়ী বলতে আমরা কি বুঝি? ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিয়ীন, এই বিনয় বলতে আমরা কি বুঝি? খুশু বা খাশিয়ীন, খুশু এর অর্থ হচ্ছে বিনয় বা কারো প্রতি নত হয়ে যাওয়া, এটি হচ্ছে খুশু। খাশিয়ীন যারা নত অবনত বিনয়ী যারা, এরাই হলেন খাশিয়ীন। খাশিয়ীন কারা? এই আয়াতের পরে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। খাশিয়ীন তারা, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা সুদৃঢ়ভাবে এই ধারণা পোষণ করে যে তারা তাদের রবের সামনে উপস্থিত হবে, এবং যারা সুদৃঢ়ভাবে এই ধারণা পোষণ করে যে তারা তাদের রবের দিকে প্রত্যর্পণ করবে, ফিরে যাবে, এই ধারণা যারা পোষণ করে তারাই হলো খাশিয়ীন। খাশিয়ীনদের জন্য সালাত এটা কঠিন কাজ না। ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিয়ীন, আমরা খাশিয়ীনের অর্থ বুঝলাম যে খাশিয়ীন কাদেরকে বলে, কাকে বলে? খাশিয়ীন হলেন তারা যারা বিনয়ী, বিনয়ী বিনয়ী যারা অবনত বিনীত আল্লাহর প্রতি, তারাই হলেন খাশিয়ীন, আল্লাহর প্রতি বিনয়ী। খুশুয়ের অর্থ হল বিনয়, অবনত হওয়া, মস্তক নত করা, মেনে নেয়া, এই খুশুয়ের এর মধ্যে আত্মসমর্পণের অর্থ নিহিত রয়েছে, যে কারো কাছে যখন কেউ আত্মসমর্পণ করে নেয় তখন তার কাছে মাথা নত করে নেয়। খুশুয়া হল যার সামনে নিজের সব ধরনের সর্বপ্রকার আত্মম্বরিতা, অহংকার সব কিছুকে ঝেড়ে ফেলে যার সামনে মাথা নত করা হয়, নিজের সব কিছুকে, নিজের গর্ব অহংকার এই সব কিছুকে ঝেড়ে ফেলে মাথা নত করা বা আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে প্রকৃত অর্থে বিনয়। আমি আল্লাহর প্রতি বিনয় প্রদর্শন করছি এর অর্থ হচ্ছে যে আমি আমার নিজের মধ্যে যত ধরনের আনানিয়া, আমিত্ব কিংবা যত ধরনের বড়াই, অহংকার, তাকাব্বুর, এই সবগুলোকে বাদ দিয়ে যে আমি কিছু না তার সামনে, আমি কিচ্ছু না, নিজের সব অহংকার ধম্ব, আত্মম্বরিতা, আমিত্ব, এই সব কিছুকে একদম মুছে ফেলে কারো কাছে, আমি যখন আল্লাহর দরবারে আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করব, মাথা নত করব, তার সামনে দাঁড়াবো, এটাই হচ্ছে বিনয়, তার প্রতি প্রকৃত অর্থে এটি হচ্ছে বিনয়। স্বাভাবিকভাবে দেখা যায় যে যখন কেউ কারো প্রতি বিনয় প্রদর্শন করে তখন সে বুঝাতে চায় তার লিসানে হাল অথবা লিসানে মখাল, কথা দ্বারা কিংবা তার অবস্থা দ্বারা সে বুঝাতে চায় যে আমি আপনার কাছে আত্মসমর্পণ করে নিলাম, আপনার যা ইচ্ছা তাই করুন, আমি আপনার কাছে আত্মসমর্পণ করে নিলাম, আমার কিছু বলার নেই বা আমার কোনো কর্তৃত্ব নেই। স্বাভাবিকভাবে যখন কেউ কারো প্রতি বিনয় দেখায় তখন ওই বিষয়টাকে সে যার কাছে বা যার সামনে বিনয়, যার প্রতি বিনয় প্রদর্শন করে তার হাতে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতি বিনয় প্রদর্শন করা, তার প্রতি বিনয়ী হওয়া, এর অর্থ কি? যে নিজের সব কিছুকে আনানিয়ত, তাকাব্বুর, নিজের সব কিছুকে জেড়ে ফেলে, সব কিছুকে জেড়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে নেয়া, তার কাছে নিজেকে সমর্পিত করে দেয়া, তার সামনে নিজেকে নিজের নিজে মত হয়ে যাওয়া, মাথা নত করে দেয়া, এটি হচ্ছে বিনয়। এই হলো খুশু বা খাশিয়া এর অর্থ। وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। আমরা যখন বলি যে বিনয়ের সাথে নামাজ পড়ো, وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। সবর এবং সালাত এটা অত্যন্ত কঠিন কাজ, তবে যারা বিনয়ী এটা তাদের জন্য কিনা কঠিন না। وإنها لكبيرة صلاة এটা কঠিন, অবশ্যই কঠিন কাজ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন وإنها لكبيرة এটা কঠিন। সালাত কঠিন কিভাবে? আমরা মনে করতে পারি যে সালাত হয়তো সালাত আদায় করতে 10 মিনিট সময় দরকার, এটা কঠিন কি? হ্যাঁ অবশ্যই কঠিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন وإنها لكبيرة وإنها লাখাবীরা। প্রশ্ন হতে পারে সালাতটা কি হবে কঠিন? লাখাবীরা এটা অবশ্যই কঠিন। কিভাবে? সালাতের মধ্যে সাধারণত আমরা যে সালাত আদায়ের জন্য আদিষ্ট সেই সালাত আমাদেরকে কিভাবে আদায় করতে বলা হয়েছে? وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ قُومُوا لِلَّهِ قَانِتِينَ وَاعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। বিশুদ্ধ চিত্তে, বিশুদ্ধ চিত্তে আবাদত করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত বিনীতভাবে আমাদেরকে সালাত আদায় করতে বলা হয়েছে। এই বিনীতভাবে সালাত আদায় কিংবা বিশুদ্ধ চিত্তে ইবাদত করা, সালাত আদায় করা, এটা কিন্তু খুবই কঠিন কাজ, এটা অবশ্যই কঠিন কাজ, লাকাবীরা। কারণ কি? সাধারণত মানুষের নাফস বা মানুষের মন খাল এটা খুব স্বেচ্ছাচারী, সে স্বাধীনভাবে বিচরণ করতে চায়, যেখানে ইচ্ছা সেখানে যেতে চায়। হ্যাঁ, এটা এক জায়গায় মানুষের মন এটা কল্পনা বিলাসী, মানুষের মন কল্পনা বিলাসী, স্বেচ্ছাচারী। হ্যাঁ, এটা এটা মানে সব সময় তার ইচ্ছা মতো সে ঘুরে বেড়াতে চায়। এটি হচ্ছে মানুষের মনের প্রকৃতি। মন এক জায়গায় সাধারণত কোনো জায়গায় মানে কোনো একটা বিষয়ে স্থির থাকতে পারে না, বিভিন্ন বিষয়ে চিন্তা করতে চায়, বিভিন্ন মানে কল্পনা জগতে উড়ে বেড়াতে চায়। এর জন্য দেখবেন যে বেশিরভাগ লোক যখন সালাতে দাঁড়ায় তখন ওই সালাতে দাঁড়িয়ে সে অনেক বিষয়ের চিন্তা তার মনের মধ্যে আসে, কারণ ওই যে তার নফসের যে প্রকৃতিগত যে স্বভাব, যেটা নফসের যে স্বভাব, সেই স্বভাব অনুযায়ী সে আসলে দেখা গেল যে এইদিকে হয়তো সালাদ পড়তেছে কিন্তু অন্যদিকে তার দুনিয়ার অনেক হিসাব নিকাশ, অনেক কিছু তার মনের মধ্যে গোড়পাক খাচ্ছে। এই অবস্থায় আমরা আদিষ্ট যে সব কিছু অন্তরকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনীত করে কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর চিন্তা মনের মধ্যে রেখে আমরা তার জন্য সালাত আদায় করব। এই যে সালাতটা, এভাবে সালাত আদায় করা, এটা ওয়ইন্নাহা লাকাবীরা লাকাবীরা, এটা খুবই কঠিন কাজ। কজন আমাদের মধ্যে এরূপ সালাত আদায় করতে পারে যে আমি সালাতের মধ্যে দাঁড়িয়েছি তখন আমার মধ্যে, আমার মনের মধ্যে অন্য কোনো চিন্তা এক মুহূর্তের জন্য আসেনি, আমার চিন্তা ছিল কেবল যে আমি আল্লাহকে দেখছি আর আল্লাহ আমাকে দেখছেন, এই চিন্তা নিয়ে কজন আমাদের মধ্যে সালাত আদায় করতে পারে? ইন্নাহা লাকাবীরা, এই অর্থে সালাতটা কিন্তু খুবই কঠিন। অথচ আমরা ওইভাবে সালাত আদায়ের জন্য আদিষ্ট, আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, এটি হচ্ছে ইহসান। এভাবেই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে, যেন তোমরা ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো। আর যদি এই পর্যায়ে উন্নীত না হওয়া যায় তাহলে কমপক্ষে এইটুকু, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে কমপক্ষে এইটুকু মনে করো যে তিনি তোমাকে দেখছেন, আল্লাহ জাল্লা ওয়ালা তোমাকে দেখছেন, এইটুকু মনে করে ইবাদত করো। এবং এই যে নকশার যে স্বেচ্ছাচারিতা, কল্পনা বিলাস, হ্যাঁ, বিভিন্ন স্বপ্ন, বিভিন্ন কল্পনা, বিভিন্ন ধ্যান ধারণা, যত ধরনের দুনিয়াবি জাগতিক যত ধরনের ধ্যান ধারণা আছে, চিন্তা ভাবনা আছে, সবগুলোকে বাদ দিয়ে কেবলমাত্র একটা চিন্তাকে সামনে রেখি যে আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর সামনে দাঁড়ানো, এই চিন্তা নিয়ে যে আমি কেবলমাত্র আল্লাহর জন্যই সালাত আদায় করছি, এখানের মধ্যে আর কিছু নেই, এই নফসটাকে তার স্বেচ্ছাচারিতার যে স্বভাব, ওই স্বভাব থেকে বের করে এনে তার সম্পূর্ণ বিরোধী একটা স্বভাব, নফসের স্বাভাবিক স্বভাব যেটা, সেই স্বভাব বিরুদ্ধ একটা বিষয় এনে নফসকে আটকানো, এটা এই এইভাবে নফসকে আটকিয়ে ইবাদত করা লাকাবীরা, এইভাবে সালাত আদায় করা বেশ কঠিন, অনেক কঠিন। তবে তাদের জন্য কঠিন না, এই সমস্যার সমাধানটা কি সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, তবে বিনয়ীদের জন্য এটা কঠিন না। এখন বিনয়ীদের জন্য কঠিন না, আমি বিনয়ী কিভাবে হব? বিনয়ী হওয়াটাই তো আমার জন্য কঠিন, বিনয়ী হওয়াটাই তো আমার জন্য কঠিন, যে আমি কারো কাছে আত্মসমর্পণ করব, কারো সামনে নিজের সবকিছুকে বিলীন করে দিয়ে আমি কেবল তার কাছে উন্নত হয়ে যাব, এই কাজটাই তো কঠিন। এই কঠিন কাজটাকে কিভাবে সহজ করা যায়? তাহলে না আমি নামাজে আমি হাশিয়া হব, নামাজে আমার খুশু আসবে, সালাতে আমার খুশু আসবে, এটা আমি কিভাবে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ের নির্দেশনা এই পরবর্তী আয়াতে দিয়ে দিয়েছেন, وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ, এই খুশু বা খাশিয়া কারা, তাদের পরিচয় দিতে গিয়ে এই সমস্যার সমাধান বলে দিচ্ছে, যারা মনে করে যে তারা তাদের রবের সাক্ষাৎ লাভ করবে, মুলাকু রাব্বিহিম, তারা তাদের রবের সামনে একদিন তারা উপস্থিত হবে। এই এই ধারণা যারা শুদ্ধভাবে ধারণ করে, যারা মনে করে যে তারা তাদের রবের প্রতি, রবের কাছে ফিরে যাবে, এরাই খাশিয়া, এরাই খাশিয়াই, এরাই বিনয়ী। তাহলে বিনয়ীদের পরিচয় দিতে গিয়ে বিনয় অর্জনের যে রাস্তা যেটা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিল। আমরা কিভাবে বিনয় অর্জন করতে পারি? এই সুদৃঢ় ধারণা, এই সুদৃঢ় জ্ঞান যে অবশ্যই আমরা আল্লাহর কাছে সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে, এবং অবশ্যই আমরা আল্লাহর দিকে ফিরে যাব, আল্লাহর কাছে ফিরে যাব। মানুষের মনের মধ্যে যখন এই চিন্তা এসে যাবে, এই চিন্তা যখন এসে যাবে, তখনই তার তার মধ্যে বিনয় চলে আসবে, তখনই সে আত্মসমর্পণ করবে, তখনই তার সে নিজের মধ্যে যে অহমিকা, দম্ভ, গর্ব, অহংকার, হ্যাঁ, আত্মম্বরিতা, এই সবগুলো সে এই সব বিষয়ে বিষয়ে তার থেকে বিলীন হয়ে যাবে, যখন কেউ প্রকৃত অর্থে এইটুকু চিন্তা করবে যে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তারা তাদের রবের সামনে উপস্থিত হবে, তার সাক্ষাৎ লাভ করবে, তার সামনে উপস্থিত হতে হবে। এবং তাদেরকে মহান পালন কর্তার কাছে ফিরে যেতে হবে, মহান পালন কর্তার কাছে তাদেরকে ফিরে যেতে হবে। এইটুকু যখন মনে করবে, তখন সে আর অন্য কোনো বাজে চিন্তা করবে না, তখন সে তার কাছে আত্মসমর্পণ করবে। এই চিন্তা যখন নিয়ে যখন কেউ দাঁড়াবে সালাতে, তখন এই সালাত হবে, তখন সে সালাতে হাসে হবে, সে বিনয়ী হবে। নফসের মধ্যে, নফসের যে স্বাভাবিক যে প্রকৃতি যেটা, সে অনেক চিন্তা করে, একসাথে অনেক অনেক কিছু কল্পনা করে, হ্যাঁ, অনেক কিছু তার কামনা বাসনার মধ্যে আসে, এই সবগুলা দূর হয়ে যাবে যখন এই একটা চিন্তার মধ্যেই তার তার কি আবদ্ধ হয়ে যাবে, যে আমি আল্লাহর কাছে, আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আল্লাহর কাছেই আমার ফিরত যেতে হবে, বাস। الذين يظنون انهم ملاقو ربهم وانهم اليه راجعون, আমি আল্লাহর কাছে ফিরত যাব, এই কথাটুকু যখন একজন মানুষ মনে প্রাণে মনে করবে যে আমার এই সবকিছু ছেড়ে, দুনিয়ার এই সবকিছু, আরাম আয়েশ, হ্যাঁ, দুনিয়ার মোহ, সবকিছু ছিন্ন করে আমাকে আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হতে হবে, আমি আল্লাহর আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সম্মুখীন হতে হবে, এইটুকু যখন একজন মানুষ মনে করবে, তখন এই দুনিয়ার আরাম আয়েশ সবকিছু তার কাছে সামান্য তুচ্ছ নগণ্য মনে হবে, তখন তার মধ্যে বিনয় আসবে। বিনয় অবলম্বনের এটাই হচ্ছে পথ। যেমন আমরা আমরা দেখি সাধারণত, যেমন একটা ছেলে, হ্যাঁ, খুব ছেলে মানুষই করতেছে, হ্যাঁ, অনেক কিছু তার দাবি দেওয়া, অনেক কিছু, হ্যাঁ, বাজে চলাফেরা করতেছে, বন্ধুদের সাথে আড্ডা মেরে লেখাপড়া বাদ দিয়ে অনেক কিছু করতেছে, সে তার খেলতামাশার মধ্যে নিমগ্ন মত্ত আছে, বন্ধুদের নিয়ে আনন্দ ফুর্তি এইগুলাতে সে মত্ত। ঠিক এই মুহূর্তে যদি, ওই মুহূর্তে যদি ওই ছেলেটাকে কেউ দিয়ে বলে যে বাবা তোমার, যে বাবা তোমার তোমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, কিংবা তোমার বাবা মরণাপন্ন অবস্থা, তখন তার এই সব কিছু, তখন তার মানে সে মানে সবকিছু তার কনসেন্ট্রেট করবে শুধুমাত্র ওই একটা বিষয়ে, যে কিভাবে তার বাবার কাছে গিয়ে পৌঁছে তার বাবাকে দেখা যায়, কিংবা তার বাবা কিভাবে সুস্থ হয়। এটা 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 খুব এটা মানুষের তার যে বিভিন্ন চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে যখন তার কাছে আকস্মিক একটা খবর যায় যে বিষয়টা তাকে তুমুল ভাবে নাড়া দেয়, তখন অন্য সব, হ্যাঁ, কিছু বাদ দিয়ে সে ওই বিষয়ে বিষয়ের দিকে চলে আসে। যেমন ওই ছেলেটাকে, একটা ছেলে অনেক ফাজদামি করতেছে, অনেক আনন্দ ফুর্তি এগুলা নিয়ে এসে ব্যস্ত, হ্যাঁ, বাজে আড্ডা নিয়ে ব্যস্ত, ওই মুহূর্তটি তাকে বলা হয় যে তোমার বাবা মরণাপন্ন অবস্থা। হ্যাঁ, তো তবে যদি এমন কোন ছেলে হয় যে তার বাবার হয়তো তোয়াক্কা করে না, পরোয়া করে না, এটা ভিন্ন কথা। হ্যাঁ, কিন্তু তারও দেখা যায় যে এমন একটা এমন এমন কোন ছেলে হয় যে একদম বেপরোয়া, বাবা মা বাঁচলো মরলো এটা নিয়ে তার কোনো কি নেই। হ্যাঁ, দেখা যায় যে তারও একটা জায়গায় কি আছে, সাবকর্নার আছে। তাকে যদি বলা হয় যে তোমার এই বিষয়, তখন দেখা যাবে সবকিছু বাদ দিয়ে সে ওই বিষয়টা নিয়ে ওই দিকেই মনোনিবেশ করছে। তো মুমিন বা মুসলিমদের কনসেন্ট্রেট করার একমাত্র বিষয় হচ্ছে আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই কথাটা যখন একজন মুমিন, একজন মুসলিম মনে করবে যে আমি আল্লাহর কাছে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সম্মুখীন হতে হবে, এবং আমি আল্লাহর কাছেই আমাকে ফেরত যেতে হবে, বাস, সব অন্যায় অসৎ কর্ম থেকে তার বিরত থাকার এবং সব বাজে চিন্তাকে বাদ দেওয়ার একমাত্র উপায় হলো এই চিন্তা। এই চিন্তা যখন তার মধ্যে আসবে, তখন সে তখনই সে কি হয়ে যাবে, খাসিয়া, তখনই সে বিনয়ী হয়ে যাবে, তখনই সে বিনয়ী হয়ে যাবে। এই যে আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা যখন আমরা প্রত্যেকে মনে করব, তখন দুনিয়ার আরাম আয়েশটা আমাদের কাছে খুব নগণ্য মনে হবে, এগুলোর জন্য কেউ হায় হত্যাস করবে না। এবং এইভাবে খাসে হয়ে খাসে আইন যারা, তাদের জন্য সবার সালাত এটা কোনো খুব সহজ বিষয়, এটা তাদের জন্য কঠিন না। ও ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিউইন الذين يظنون انهم ملاقو ربهم وانهم اليه راجعون। এই খাশিউনরা এইরূপ খুশুয়ের সাথে, এইরূপ সালাতের দ্বারা, সবরের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, এটা হচ্ছে সাবাত আলাল হাকের একটা অন্যতম মাধ্যম। তো এখানে আমরা দুইটা বিষয়, একটা হলো সবরের অর্থ খুশুয়ের অর্থ খাশিউন কাকে বলে, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই খুশুয়টা কিভাবে অর্জন করতে পারি। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিউন। খুশুয়টা কিভাবে অর্জিত হতে পারে, এই খুশুয় যারা অর্জন করতে পারবে, যারা এটুকু মনে করবে আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তাদের কাছে দুনিয়ার সব মুসিবতটা কোন মুসিবত আর মুসিবত মনে হবে না। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালানাব্লুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ, ভয় খোদা, সামান্য কিছু ভয় খোদা, এবং জান এবং মালের কিছু কমতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যের সবেরই, আর আপনি সুসংবাদ দিন ধৈর্য ধৈর্যশীলদের, সেই ধৈর্যশীল কারা, এই আয়াতটা এখানে উপস্থাপন করার বা বলার উল্লেখ করার উদ্দেশ্য হলো যে এই আয়াতেও সাবিরিনদের পরিচয় কি দেয়া হয়েছে। সাবিরিনদের পরিচয় ওই খাশিউনদেরই পরিচয়ের অন্তর্ভুক্ত। অবশ্যই সাবিরিন الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون। সুসংবাদ দিন ধৈর্য ধারণ ধৈর্যশীলদের, কারা সাবিরিন কারা, الذين اذا اصابتهم مصيبه, যখন তাদের কোন, সাবিরিন হচ্ছে তারা যারা, যাদেরকে যখন কোন মুসিবত পৌঁছায় তারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তনশীল, সাবিরিন, তারাই সাবিরিন। তাহলে বুঝে গেল যে যারা এইটুকু মনে করেন বা এইটুকু বলেন, এই বলার অর্থ হলো শুধু মুখে বলে না, যারা মনে প্রাণে বিশ্বাস করে এইটুকু বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা সাবিরিন। আর এই আয়াতে কি বলা হলো, আল্লাযীনা ইয়াযুন্নুনা ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা এটুকু বিশ্বাস করেন যে তারা তাদের রবের মোলাকাত লাভ করবেন এবং তার দিকে প্রত্যাবর্তন করছে, তারা এই গুণগুলো অর্জন করে সাথে খুশু যদি আসে তাহলে সবর আসবে। খুশু আর সাথে সালাত আদায়কারী আদায়ের মাধ্যমে, সবরের মাধ্যমে, ওই সবরের সবরটাও কিভাবে আমরা অর্জন করতে পারি, এই সবরটাও আমাদের অর্জন করা সহজ হবে যখন আমরা এই বিশ্বাস পোষণ করব ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন। এটাই মূলত মানুষকে সব ধরনের অন্যায় অসৎকর্ম থেকে মানুষের বেঁচে থাকার একমাত্র উপায় হলো এটুকু যে তাকে মনে করতে হবে মনে প্রাণে শুধু এই বিশ্বাসটা শুধু সে পোষণ করে যে আমি অবশ্যই আমার রবের সামনে আমার সব কাজের হিসাব নিকাশ নিয়ে দাঁড়াতে হবে এবং আমার ফিরে যাওয়ার একমাত্র স্থল হলো তার কাছে, আমাকে তার কাছেই ফিরে যেতে হবে। এইটুকু মনে করার পরে কোনো বনি আদম দুনিয়াতে কোনো অসৎকর্ম করতে পারে না যদি সে মনে প্রাণে এইটুকু বিশ্বাস করে, এবং এই বিশ্বাস যদি সে অর্জন করতে পারে তাহলে সে খাশে, তার মধ্যে খুশুয়ার সিফাত, বিনয়ের সিফাত সে অর্জন করলো, সে সাবিরিন ধৈর্যশীল, ধৈর্যশীল হওয়ার গুণ অর্জন করলো। আর এই গুণগুলো অর্জন করার পরেই তার যে উজরত, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তাদের জন্যই ওই রিওয়ার্ড, উলাইকা আসহাবুল মাইমানা, এই সাবিরিন এই খাশিঈন এরাই কি আসহাবুল মাইমানা, এরাই সৌভাগ্যশীল। এই হলো যে চারটা বিষয়ে কথা শেখ হাফিজাহুল্লাহ বললেন যে হকের উপরে দিনের উপরে অটল এবং অবিচল থাকার অন্যতম মাধ্যম প্রথমত ইমানের বাস্তবায়ন, দ্বিতীয় হলো আমলের বাস্তবায়ন আমলে সালেহ, তৃতীয় হলো সবর, সবরের সদুপদেশ, চতুর্থ হলো তৃতীয় হলো সত্যের সদুপদেশ, চতুর্থ হলো সবরের সদুপদেশ। এখন এই যে ইমানের বাস্তবায়ন, ইমানের বাস্তবায়ন সম্পর্কে শেখ হাফিজুল্লাহ বলছেন যে ইমানের বাস্তবায়ন বলতে কি বুঝি আমরা, এটা হলো তার আরকান গুলো সম্পর্কে জানা। ইমান হচ্ছে মুখের স্বীকারোক্তি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা আর অন্তর দিয়ে বিশ্বাস করা, এই তিনটার সমন্বিত বিষয় হচ্ছে ইমান। আর কোন বিষয়ে ইমান, সেই আরকানুল ইমান আস-সিত্তা, ইমানের যে ছয়টা রুকুন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, আল্লাহর প্রতি বিশ্বাস, মালায়েকাদের প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস, আল্লাহর রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসগুলো পোষণ করতে হবে এবং এটি হচ্ছে ইমান। এই বিশ্বাস পোষণ করা এটি হচ্ছে ইমান। এখন কথা হলো যে বিশ্বাস পোষণ করা, এটা তো শুধু বিশ্বাস পোষণ করা, হ্যাঁ এটা ইমান, এটা কি শুধুমাত্র অন্তর দিয়ে পোষণ করলেই হবে নাকি এটা মুখে উচ্চারণ করতে হবে? হ্যাঁ, মুখে উচ্চারণ করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস পোষণ করতে হবে এবং এর সাথে সাথে এইগুলোকে কাজে প্রমাণিত করতে হবে, কাজে প্রমাণিত করতে হবে, আল আমাল বিল আবদান। এই তিনটা বিষয়কে কাজে প্রমাণিত করা দরকার। তাহলে ইমান হলো তিনটা বিষয়ের সমন্বিত একটা নাম, কওলুন বিল লিসান, আমাল বিল আবদান আও বিল জাওয়ারিহ, আর ইতিকাদ ফিল জানান বা তাসদীক, এটা অন্য ভাষা আমরা বলতে পারি এইভাবে যে তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, আমল বিল জাওয়ারিহ, শুধুমাত্র মুখে আল্লাহর স্বীকারোক্তি দেয়া কিংবা মালায়িকা আল্লাহর ফেরেশতাগণ কিতাব রাসুল আখেরাত কাদার এই বিষয়গুলোকে শুধুমাত্র মুখে বলার নাম ইমান না, কিংবা শুধুমাত্র অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ইমান না, কিংবা শুধু মুখে আর অন্তরে বিশ্বাসের নামে ইমান না, বরঞ্চ তিনটা বিষয়, তিনটা কাজ করতে হবে এট এ টাইম। এই বিষয়গুলোর প্রতি অন্তর দিয়ে বিশ্বাস পোষণ করতে হবে, এই বিষয়গুলোকে মুখ দিয়ে স্বীকার করতে হবে, এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই বিষয়গুলোকে কাজে পরিণত করতে হবে, তখনই হবে এটা ইমান, এবং এটি হচ্ছে ইমানের বাস্তবায়ন। আর এই যে ইমানের বাস্তবায়নের মধ্যে আল্লাহর প্রতি ইমানের যে ছয়টা রুকুন বা ছয়টা ভিত্তি, সেই সেই ভিত্তির গুলোর মধ্যে একটা হচ্ছে আন্তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ইমান পোষণ করবে। আল্লাহর কোন বিষয়ের প্রতি ইমান পোষণ করবে? আল্লাহর এককত্বের প্রতি, আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাস, আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাস, আল্লাহ একক, এক একক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এই কথা এই এই বিষয় বিশ্বাসটা অন্তর দিয়ে পোষণ করতে হবে, এই কথা মুখে স্বীকার করতে হবে, এবং এই কথাটাকে আমি বিশ্বাস করি, এই কথাটা যেটা মুখে বলা হচ্ছে সেটাকে বাস্তবে কাজে পরিণত করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একক এবং অদ্বিতীয়। কোন কোন বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আফআলের মধ্যে, তার কর্মের মধ্যে তিনি এক, এক তার কোনো শরীক নেই, তিনি তার গুণাবলীতে একক, তার কোনো শরীক নেই, এবং তিনি তার উবুদিয়তেও তার কোনো শরীক নেই, যে তিনি একক মাবুদ, তিনি একক মাবুদ, তার কোনো শরীক নেই, ইবাদত পাওয়ার একমাত্র অধিকারী তিনি। আর এটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়া সিফাতের অর্থ। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব তার ওয়াহদানিয়তে, যে তিনি এক একক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। কোন কোন বিষয়ে? তিনটা বিষয়ে। প্রথমত, যে তিনি তার রুবুবিয়্যাহ পালন কর্তৃত্বে কিংবা তিনি তার আফআলের মধ্যে, তার কাজে কর্মে তিনি একক, তার কোনো শরীক নেই। তিনি তার নাম এবং গুণাবলীতে একক, তার নাম এবং গুণাবলীতে অন্য কেউ কোনো শরীক নেই, আর কোনো শরীক নেই। এবং সর্বোপরি এবং সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইবাদত পাওয়ার একমাত্র অধিকারী তিনি, আর কেউ নয়। সর্বপ্রকার ইবাদত, সর্বপ্রকার ইবাদত পাওয়ার একমাত্র অধিকারী তিনি, একমাত্র উপযুক্ত এবং হকদার হলে তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এই হলো ইমান বিল্লাহ, আন তুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি ইমানের সার কথা হলো এইটুকু। এই বিষয়গুলোকে আল্লাহর উলুহিয়া রুবুবিয়া এবং আসমা এবং সিফাতের যে বিশ্বাসটা, এটা অন্তর দিয়ে বিশ্বাস পোষণ করা, মুখ দিয়ে এই কথাকে স্বীকার করা, এবং কাজে এটাকে প্রমাণিত করা, প্রতিফলিত করা, কাজে এটাকে প্রতিফলিত করা, এটি হচ্ছে ইমান বিল্লাহর সঠিক বাস্তবায়ন। এ বিষয়ে আপনারা জানেন যে অনেকে আছে যারা ইমান, ইমান শুধুমাত্র তাসদিক বিল কলব বা অন্তরের স্বীকারোক্তিকেই যারা ইমান বলে থাকেন, যারা ইমান বলতে শুধুমাত্র অন্তরের বিশ্বাসকে বলে থাকেন, তাদের এই ধারণা বা তাদের এই দাবিটা কোনোভাবেই সঠিক না। কিংবা যারা ইমান শুধুমাত্র কাউল, মুখের স্বীকারোক্তি বা মুখের কথা আর অন্তরের বিশ্বাস, এই দুটোকে বলেন, তাদের দাবিও সঠিক না। ইমান হলো এই তিনটি বিষয়ের সমন্বিত রূপী হচ্ছে ইমান, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং কাজে দ্বারা, কাজের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেই বিশ্বাসের প্রতিফলন, বাস্তব প্রতিফলন। এই তিনটা বিষয় যখন একত্রিত হবে, তখনই সেটা হবে প্রকৃত অর্থে ইমান। ইমাম জুহরি এবং ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ তারা এই যে কোরআনে কারীমের আয়াত ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, কিংবা কোরআনে কারীমের অন্য আয়াতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, এই যে আয়াতগুলোতে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে, এবং বিশেষ করে সূরাতুল বাইয়িনার যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইয়ুতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, যে তাদেরকে এছাড়া আর কোন নির্দেশ দেওয়া হয়নি, যে তারা কেবলমাত্র বিশুদ্ধ চিত্তে আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠভাবে, এবং তারা ওই ইয়াকিমুস সালাহ সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, এবং এইটাই হচ্ছে সঠিক দিন, ওয়ালিকা দীনুল কাইয়্যিমা। এই আয়াতকে প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন কোন বিষয়ের পক্ষে, যে ইমান হচ্ছে কথা এবং কাজের সমন্বিত রূপই হচ্ছে ইমান। কেননা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে এটাই হচ্ছে দীনুল কাইয়িম ওয়া যালিকা দীনুল কাইয়িমা, কোনটা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাহ ওয়া ইয়ুতুয যাকাত, এই যে সালাত কায়েম করা, যাকাত দেয়া, এগুলো কি আমল। সুতরাং আমল এবং ইবাদা এগুলোকে দীনের অন্তর্ভুক্ত করা হয়েছে, দীনের অন্তর্ভুক্ত করেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা। এখানে সালাত যাকাত ইবাদত এগুলোকে দীন বলা হয়েছে, তাহলে একদম প্রমাণিত হয় যে আমল হচ্ছে দীনের অন্তর্ভুক্ত বিষয়। দীনের অন্তর্ভুক্ত বিষয় বলতে এটুকু না যে দীনের মধ্যে আমল আছে, সেটা না, দীন হওয়ার জন্যই আমল প্রয়োজন, আমল ছাড়া দীন হতে পারে না, বলতে ঈমান হতে পারে না। দীনের মূল বিষয় হচ্ছে ঈমান, আর যেখানে সালাত যাকাত এগুলাকে বলা হয়েছে যে এটা দীনুল কাইয়্যিমা, তাহলে বোঝা গেল যে এই যে দিন যেটা হচ্ছে ইমান, সেই দিনের এই সেই ইমানের মৌলিক অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত মৌলিক বিষয় হচ্ছে আমল। ইমাম জুহরি ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ ওনারা এই কথাই বলছেন, এবং এই এই প্রমাণ হিসাবে তারা এই আয়াতটাকে উপস্থাপন করছেন। ওয়া তাহকিকুল আমাল সালেহ, এটা আমরা দ্বিতীয় কি যেটা শেখ হাফিজাহুল্লাহ বলছেন যে মানহাজের উপরে দিনের উপরে অটল এবং অবিচল থাকার দ্বিতীয় মাধ্যম হলো আমলে সালেহ। আমলে সালেহের বাস্তবায়ন আমরা কিভাবে করব, আমলে সালেহের বাস্তবায়ন হলো যে আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, এবং তার ইবাদত করবে তারই প্রবর্তিত পন্থায়। আর এই দুইটা বিষয় হচ্ছে দীনের মূল বিষয়, এটাই হচ্ছে শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর অর্থই হচ্ছে এটা। মানে আমলে সালেহের বাস্তবায়ন কিভাবে হবে, আমরা কিভাবে আমলে সালেহ করব, বা আমলে সালেহের বাস্তবায়ন সঠিক বাস্তবায়নটা কিভাবে করতে হবে, এটার দুটো বিষয় যখন পাওয়া যাবে তখনই বলা হবে যে এটা এটা আমলে সালেহ। প্রথমত যে ইবাদা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। যেমন আমরা একটু আগেই উল্লেখ করলাম যে আয়াতটা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে এ ছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, আর কোনো আদেশ দেওয়া হয়নি। তাদের আদেশ দেওয়া হয়েছে এই বিষয়ে যে তারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে তার জন্য বিশুদ্ধ করে। মুনাফা এখন ইষ্ট হবে। এবং এই যে সূরাতুল আম্বিয়ার আয়াতে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিক মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদূ। আপনার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাইনি যার প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াহী ব্যতীত, হ্যাঁ, যে তোমরা একমাত্র আমারই ইবাদত করো, এই ওয়াহী ব্যতীত আর কোনো কিছু কি করিনি। যত রাসূলই পাঠাইছে সব রাসূলের কাছেই আমি এই ওয়াহী প্রত্যাবর্তন করেছি, এই ওয়াহী প্রেরণ করেছি যে আমি ব্যতীত আর কোন ইলাহ বা মাবুদ নেই, সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো। সকল নবী রাসূল আলাইহিম সালাতু ওয়া সালামদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে বার্তা দিয়ে পাঠাইছেন সেই মূল বার্তাটা হলো এটুকুই যে মানব জাতি যেন কেবলমাত্র আল্লাহর ইবাদত করে, তার সাথে কাউকে শরীক না করে, হ্যাঁ, ইবাদত যেন একমাত্র তার জন্যই খালিস করে, কেবলমাত্র তারই ইবাদত করে, অন্য কারো না। এই বার্তা দিয়েই সকল নবী রসুলকে পাঠানো হয়েছে, অর্থাৎ মানব জাতি যেন কেবলমাত্র বা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক না করে। যেমন অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত। যে আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি এই মর্মে যে আন ইয়াবুদুল্লাহ, যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, ওয়া ইয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বেঁচে থাকো। আল্লাহ ব্যতীত অন্য যত বাতিল উপাস্য আছে সেগুলো থেকে বেঁচে থাকো, কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। তা ইবাদত হচ্ছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে কেউ শুধুমাত্র আল্লাহর ইবাদত করলো, অন্য কাউকে শরীক করলো না, কিন্তু সে তার নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব পন্থায়, মনগড়া পন্থায় আল্লাহর ইবাদত করলো, তাহলে সেটাও ইবাদতের বাস্তবায়ন বলে, আল্লাহর ইবাদতের বাস্তবায়ন বা আমলে সালেহের বাস্তবায়ন বলে গণ্য হবে না। আল্লাহর ইবাদত বলে গণ্য হতে হলে প্রথমত তাকে অবশ্যই ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। এবং দ্বিতীয় হলো যে ইবাদত করতে হবে আল্লাহ প্রবর্তিত, আল্লাহ যে পথ যেভাবে ইবাদত করতে বলেছেন, শিখিয়েছেন, তার নবীর মাধ্যমে শিখাইছেন, ঠিক ওইভাবেই তার প্রবর্তিত পন্থায় তার ইবাদত করতে হবে। নিজস্ব মনগড়া পদ্ধতিতে যদি ইবাদত করা হয় তাহলে সেটা আমলে সালেহের বাস্তবায়ন কিংবা ইবাদত বলে গণ্য হবে না। এবং এইটাই হচ্ছে দিনের মূল বিষয়। এই দুটা বিষয় হচ্ছে দিনের মৌলিক বিষয়, যে কেবলমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এবং যত প্রকার ইবাদত করা হবে সবই শরীয়ত প্রবর্তিত পন্থায় করতে হবে, আল্লাহ প্রবর্তিত পন্থায় করতে হবে, অন্য কোন পন্থায় নয়। কেউ যদি আল্লাহর ইবাদত করে একনিষ্ঠ ভাবে, খালিস ভাবে আল্লাহর জন্য ইবাদত করতেছে, কিন্তু ইবাদত করতেছে নিজে, সে শরীয়তের, শরীয়ত বহির্ভূত পন্থায়, তাহলে এটা ইবাদত বা আমলে সালেহ বলে গণ্য হবে না। কিংবা কেউ হয়তো ইবাদত করতেছে শরীয়ত প্রবর্তিত পন্থায়, কিন্তু ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতেছে, তাহলে সেটা আল্লাহর ইবাদত বা আমলে সালেহের বাস্তবায়ন বলে গণ্য হবে না। সুতরাং কোনো কিছু আমলে সালেহ হতে হলে বা আল্লাহর ইবাদত সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে হলে অবশ্যই একমাত্র ইবাদত আল্লাহর জন্যই করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। এবং দ্বিতীয়ত, আল্লাহ প্রবর্তিত পন্থায় অর্থাৎ শরীয়ত প্রবর্তিত পন্থায় একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কোন পন্থায় ইবাদত করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কিংবা সেটা ইবাদত, আল্লাহর ইবাদত বলে গণ্য হবে না, আমলে সালেহ বলে গণ্য হবে না। আর এটাই হচ্ছে এই বিষয়, এটাই হচ্ছে কিন্তু শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শাহাদাতাইনের অর্থই হলো এটা, শাহাদাতাইনের অর্থই হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, যে লা মাবুদ বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই। সুতরাং অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এর অর্থ কি? যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা বলার অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করার আদেশ দিয়েছেন সেগুলোকে, সেগুলো পালন করা, যা কিছু করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, আর তিনি যেভাবে আল্লাহর ইবাদত করতে বলেছেন ঠিক সেভাবেই আল্লাহর ইবাদত করা, তার নির্দেশিত পন্থা বহির্ভূত ভাবে কোনোভাবে আল্লাহর ইবাদত না করা। এটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ বা মুহাম্মদকে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দেওয়ার অর্থ। আর আল্লাহকে লা ইলাহা একমাত্র মাবুদ বলে স্বীকার করার অর্থ হলো এটা, একমাত্র তার ইবাদত করা, ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক না করা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই দুটো বিষয় হচ্ছে দ্বীনের মৌলিক বিষয়। সূরাতুল বাইনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো বিষয়ের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন হানাফা আও ইয়াকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিমা। আমরা আয়াতে আল্লাহ সুবহান তাআলা সূরাতুল আহজাবের আয়াতে আল্লাহ সুবহান তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহ আল্লাহতে আশা করে, ওয়াল ইয়াওমাল আখির আখিরাতে আশা করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ, অনুসরণের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সূরাতুল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে ইরশাদ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে কেউ আল্লাহ সাক্ষাৎ আশা করে, কামনা করে, সে যেন অবশ্যই আমলে সালেহ করে এবং ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। আমরা আগেই বলেছি যে আমলে সালেহ কি, আমলে সালেহ কোন আমল কখন সালেহ বলে গণ্য হবে, যখন ওই আমলটা হবে কেবলমাত্র আল্লাহর জন্য, এবং যখন ওই আমলটা হবে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থা অনুযায়ী, তখনই সেটা আমলে সালেহ হবে। নতুবা বাহ্যিকভাবে এই আমলটা যত সুন্দরই ভালো মনে হোক না কেন, সেটা আসলে আমলে সালেহ বলে গণ্য হবে না, কিংবা সেটা আল্লাহর ইবাদত বলে গণ্য হবে না। আমরা আজকের আলোচনা ইনশাআল্লাহ এই পর্যন্ত রাখতে চাই। বারাকাল্লাহু ফিকুম জামিয়া, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
নাম শেখ, বারাকাল্লাহু ফিক। একটা ক্লাস কোয়েশ্চেন ছিল আমাদের একজন ভাইয়ের কাছ থেকে বা বোনের কাছ থেকে, আমি শিওর না। তা কোয়েশ্চেনটা কি করবো ইনশাল্লাহ?
না তফাদ্দাল আখি, বিসমিল্লাহ।
কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি ক্লাসরুমে আমার পরীক্ষার সময় আমার শিক্ষিকার দিকে বাধ্য হয়ে তাকাতে হয়, এক্ষেত্রে শরিয়ার কি, শরিয়া শরিয়া কি বলে?
ক্লাসরুমে শিক্ষিকার দিকে তাকাতে হয় শরিয়া কি বলে? প্রথমত কথা হলো যে আপনি ওই ক্লাসরুমে আপনি গেলেন কেন? শরিয়া তো পরে বলবে, আগে আপনি বলেন যে আপনি কেন ওই ক্লাসরুমে গেলেন যেখানে আপনাকে একজন শিক্ষিকার দিকে তাকাতে হয়। তাহলে এতে প্রশ্নের প্রশ্নের দৃষ্টি মনে হচ্ছে যে প্রশ্নটা ধরেন অবশ্যই কোনো ভাই করছেন, যাকে কোনো কারণ, কোনো বোন হলে তো অবশ্যই শিক্ষিকার দিকে তাকানো তার জন্য এটা পারমিজেবল। তো যেখানে একজন ঠিকের বিপরীত প্রশ্নটাও আসতে পারে, যে হয়তো সিস্টারদের প্রশ্ন থাকতে পারে যে ক্লাসরুমে কোনো মাস্টারের দিকে তাকানো এটা এটা এটার এটা রুলিং কি? দুই ক্ষেত্রেই আমার প্রশ্ন হলো যে আপনি এমন এডুকেশন বা এমন শিক্ষা অর্জন করতে যাবেন কেন যে শিক্ষা অর্জন করতে গেলে আপনাকে একজন শিক্ষিকার দিকে তাকাতে হয়, কিংবা আপনি মহিলা আপনার একজন শিক্ষকের দিকে তাকাতে হয়, সেটা করার দরকার কি? আপনি সেটা করা আপনার আমাদের উপরে যেটা প্রথমত এটা জেনে রাখতে হবে যে আমাদের উপরে ওয়াজিব ইলম, তালাবুল ইলম ফরিদা আলা কুল্লি মুসলিম। কোন ইলম? ইলমুল কুরআন ওয়াস সুন্নাহ, ইলমুল কুরআন ওয়াস সুন্নাহ। এবং আপনারা দেখেন যে ওয়ালিল্লাহিল হামদ, প্রকৃত অর্থে ইলমুল কুরআন এবং সুন্নাহ অর্জন করতে হলে এখনো, যদিও আমরা যে অনেক অনেক খারাপ এনভায়রনমেন্টে আমরা কি করতেছি, বসবাস করতেছি সারা গোটা বিশ্বব্যাপী, কিন্তু তারপরে ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান, যে এখনো কিছু পরিবেশ আছে যে ইলমুল কুরআন ওয়াস সুন্নাহ অর্জন করতে হলে আপনাকে কমপক্ষে, আপনি একজন পুরুষ, আপনাকে একজন শিক্ষিকার দিকে তাকাতে হচ্ছে না, কিংবা আপনি একজন নারী, আপনাকে একজন পুরুষের দিকে তাকাতে হচ্ছে না। তো আপনি প্রথমেই গেছেন যেটা জেনারেল এডুকেশন কিংবা দুনিয়াবি নলেজের প্রতি। তো প্রথম কথা হলো ওই জায়গাতেই যে নিজে তাকওয়া তাকওয়ার তাকওয়ার বাইরে চলে যাওয়ার কারণেই বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে সামনে উপস্থিত হয়। এটা সমস্যা তো মূলে, তো ওইখান থেকে গর্তের ভিতর থেকে মূলত ইঁদুর বের করতে হবে, তারপরে আপনি উপরে কি করবেন, প্রলেপ দেবেন। কিন্তু গর্তের মধ্যে ইঁদুর রেখে আপনি কি শরিয়ার রুলিং, কি শরিয়ার রুলিংটা তো কেন, মূল ট্রিটমেন্টটা আগে করতে হবে। তো বেশিরভাগই দেখা যায় যে আমরা যে ফিতনার মধ্যে আসি, অনেকেই অনেক সময় এই ধরনের অবস্থার মধ্যে পড়ি যে জেনারেল এডুকেশন অর্জন করতে যে আমাদের যে এনভায়রনমেন্ট গুলা, এনভায়রনমেন্ট গুলা এমনই যেখানে হয়তো নারীরা পুরুষের দিকে কিংবা পুরুষরা নারীর দিকে তাকাতে হয়। যদি মানে একান্তই বাধ্য হয়ে কেউ এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে যায়, বাধ্য হয়েই যদি কেউ এমন পরিস্থিতির যে এটাকে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন এর মুখোমুখি কেউ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, এই বিষয়টাকে মনে মনে ঘৃণা করে, অন্তর থেকে ঘৃণা করে, মনের মধ্যে ইমানকে পরিপূর্ণ দেখে ইস্তেগফারের সাথে সেটা করতে হবে, এর বাইরে আর কিছু করার নেই। যদি এটা একান্ত যে তাকে না করলে উপায় নেই, করতেই হবে বাধ্য, তাহলে এই অবস্থায় প্রথমত ইস্তেগফার করা, যে এই সিচুয়েশনের মুখোমুখি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, দ্বিতীয়ত এই বিষয়টার প্রতি এটা এইটার প্রতি নাফরা, এটার প্রতি ঘৃণা পোষণ করা, মনে প্রাণে এটার প্রতি ঘৃণা পোষণ করা যে আমি ইচ্ছা করে এইদিকে আমি তাকাতেছি না। মনে প্রাণে ঘৃণা পোষণ করতে হবে। এবং তৃতীয়ত হলো এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ সুবহানাহু কাছে সাহায্য চাইতে হবে। আর সর্বাবস্থায় যে নিজের আমার প্রতি আল্লাহর আল্লাহর নির্দেশ কি সেটাকে মনের মধ্যে গ্রথিত রাখতে হবে, রেখে তারপরে যদি কেউ হয়তো কি করে, তার যদি সে বাধ্যই হয় এমন কিছু করতে, তাহলে আর কি করা যাবে, আল্লাহুল মুস্তাআন। না
শেখ, অনে ভাই অ্যাড করছেন, উনি মেডিকেল পড়তেছেন, এটা আগে অ্যাড করেন নাই, উনি ডাক্তারি পড়তে যে সমস্যা করছেন, যাই হোক আলাকুলি হাল।
আমার কথা হলো ভালো কথা, ডাক্তারি পড়তেছেন, আপনাকে মহিলার দিকে, শিক্ষিকার দিকে, আপনার ওনার দিকে তাকাতে হবে কেন, বোর্ড আছে সামনে, ওনার যদি এখানে যদি প্র্যাকটিক্যাল কোনো কিছু হয়, এগুলা তো সাধারণত ওই যে বোর্ডে, ব্ল্যাক বোর্ড কিংবা হোয়াইট বোর্ডে এগুলো লিখে তো দেখানো হচ্ছে, আপনি ওই দিকে তাকান, আল্লাহর জমিন তো অনেক দিকে প্রশস্ত আছে, হা করে ওই দিকে তাকানোর দরকারটা কি, কারণ ওনার চেহারার মধ্যে তো আর কিছু নেই, উনি হয়তো বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে হয়তো কিছু দেখাইতেছেন, তো যেটুকু দেখাইতেছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজটা মাশা আল্লাহ, এর থেকে ধরেন যদি আমাদের বাংলাদেশে হয়, তাই ওনারা আসলে বডি ল্যাঙ্গুয়েজে এত এক্সপার্ট না, ওনারা যা বলেন মুখেই বলেন, ওইটা শুনেন, আর যেটুকু লিখে দিচ্ছেন ওইটা দেখেন, আর যা বাকি যেটুকু বইপত্রে আছে ওইগুলো দেখেন, ওনার দিকে তাকানোর কোনো দরকার নেই, যদি এখান থেকে এই অবস্থার সম্মুখীন হয়ে যান।
আমাদের সেকেন্ড কোয়েশ্চেন ঢাকা থেকে, কোয়েশ্চেনটা ইংলিশে শেখ, আমি চেষ্টা করবো এটা বাংলায় সারমর্মটা বলার জন্য। আমাদের ভাই বলছেন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার নসিহা কি সে ব্যক্তির জন্য যে অসুস্থ, সে কিভাবে আল্লাহর প্রতি ভরসা রেখে, ট্রাস্ট রেখে এবং সবরের সাথে আল্লাহকে ডাকবে, সে কিভাবে আল্লাহ আল্লাহ তার হার্ট তার কলবকে আল্লাহর আল্লাহর প্রতি মানে অনুগত করবে বা অ্যাটাচ করবে, এবং কি টাইপের ইবাদা তার করা উচিত আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, এবং ওনার শিফা কামনার জন্য আল্লাহর কাছে কি টাইপের ইবাদত করা উচিত? বারাকাল্লাহ ফিকুম।
فيكم بارك شفاه الله وعفى لا بأس طهور إن شاء الله أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيه কথা হলো আসলে যে অনেক সময় প্রথমত শিফা যেটা বা রোগ যেটা অনেক সময় অসুস্থতা এটা কাফফারা লিজুনুব হয়ে থাকে, গুনাহের কাফফারা হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার বান্দার মর্যাদা বৃদ্ধি করে থাকেন, কখনো এটা তার জন্য ইবতিলা হতে পারে। তো এই সব কিছু মিলিয়ে অবশ্যই সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতই কিন্তু আমাদের, আমরা অসুস্থ হই কিংবা আমাদের জানের উপরে মালের উপরে যদি কোনো বিপদ আসে আমাদের করণীয় কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের উপরে কোনো মুসিবত পৌঁছায় তারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে যেটা খাশিয়ীন, খাশি হওয়ার বা সাবির হওয়ার যে গুণ যেটা, সেই গুণ অর্জন করতে হবে, মানে এই বিশ্বাস আরো প্রবল করতে হবে যে আমি আল্লাহর কাছে, আমরা আমাদের ফিরে যাওয়াটা আল্লাহর কাছে, হ্যাঁ আমাদের ফিরে যাওয়াটা আল্লাহর কাছে, প্রত্যাবর্তন স্থল একমাত্র আল্লাহর দিকেই, এবং আমরা অবশ্যই আজ হোক কাল হোক আমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আমরা আল্লাহর মোলাকাত কামনা করি। ফমান খানা ইয়ারজু লিকা রাব্বিহি ফলিয়ামাল আমালান সালিহা। তো যেটা যারা এটুকু কামনা করে তাদের কর্তব্য হলো আমলে সালেহ করা। তো এই অবস্থায় প্রথমত এখানে একটা কথা বলে রাখি যে এই যে আয়াত আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, এর আগের আয়াত যেটা বলা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ, আমি তোমাদেরকে কিছুমাত্র ভীতি, কিছুমাত্র ক্ষুধা, জানের ফল ফসলের এবং মালের, জানের এবং ফল ফসলের সামান্য ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করি। এই আয়াতের তর্জমার মধ্যে এই যে আমাদের দেশে যে বাংলা ইবনে কাসির যেটা এইটার মধ্যে এই যে সামান্য ক্ষতি এই যে সামান্য ক্ষতি কথাটা কিন্তু বাদ পড়ছে, যেটা একটা মানে আমার দৃষ্টিতে এবং অর্থের দিক থেকে এটা একটা বড় বল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জান মাল অর্থ সম্পদ ফল ফসল সবকিছুর পূর্ণমাত্রায় ক্ষতি দ্বারা আমাদেরকে যদি পরীক্ষা করতেন, তাহলে সেটা আমাদের আমাদের বরদাস্ত করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না। বিশাই ইন মিনাল খাউফ, বিশাই ইন লাল খাউফ কুল্লু ওয়ালাল জুউ কুল্লু, পুরা ভয়ভীতি না, সামান্য এই যে আমাদের জানের উপরে যেটুকু আসে এটা সামান্য, মালের উপরে ক্ষতি আসে এটা সামান্য, সবটুকু দিয়ে না, বিষয় ইমিনাল খাউফি ওয়াল জুউ। তো এই সামান্য কথাটুকু কিন্তু ওইখানে এই শাইউনের অর্থটা কিন্তু ওইটাতে তারা কি করেননি। হ্যাঁ এখন আমরা যখন পড়বেন দেখে নেবেন ইনশাআল্লাহ। তো এই এইটা এই যে এখানে আমাদের যে ভাই অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দান করুন, তিনি এবং আমাদের প্রত্যেকেরই এটুকু মনে রাখা দরকার যে এই যে রোগ সুখ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা, এটা কখনো আমাদের জন্য এইটা আমাদের গুনাহের কাফফারা হিসাবে হতে পারে, কখনো এটার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার মর্যাদা বৃদ্ধি করতে পারেন, এবং কখনো এটা হবে তার হয়তো ইবতিলা, তার জন্য পরীক্ষা। তো আলা কুল্লি হাল আমরা যদি এই অবস্থায় ধৈর্য ধারণ করতে পারি, সবার এইটুকু মনে করে এই যে সবরটা অর্জন করব কিভাবে, ওইটুকু মনে করে যে আমার তো হারানোর কিছু নেই, খোঁজারও কিছু নেই, আমার সবকিছু ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার ফিরে যাওয়া আল্লাহর কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি এইটুকু হয় তাহলে আর প্রতিদান কি, এইটুকু যারা বলবে তাদের প্রতিদান উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এদের প্রতি তাদের রবের পক্ষ থেকে শান্তি এবং রাহমাত, ও উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হিদায়াত প্রাপ্ত। এই অবস্থায় ধৈর্য ধারণ করা, কোনো অবস্থাতেই মনের মধ্যে হায় হত্তুষ যেন না আসে, হ্যাঁ অসুস্থতা নিয়ে কোনোভাবে বিচলিত হওয়ার কারণ নেই, কোনোভাবেই বিচলিত হওয়ার কারণ নেই, কারণ আজাবাল্লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, إن أصابته سراء شكر فكان خيرا له، وإن أصابته ضراء صبر فكان خيرا له. যদি মুমিনের তার কাছে সুখ শান্তি পৌঁছায় এবং এই অবস্থায় সে শুকুর আদা করে, তাহলে এটা তার জন্য ভালো। আর যদি তার উপরে কোনো দুঃখ কষ্ট পৌঁছায়, এই অবস্থায় সে যদি ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য ভালো। সুতরাং প্রথমত কোনোভাবে বিচলিত না হওয়া, ধৈর্য ধারণ করা, এইটুকু মনে করা যে আমাদের প্রত্যাবর্তন স্থল আল্লাহর কাছে এবং আমরা আল্লাহ সাক্ষাৎ কামনা করি এবং ধৈর্যশীলদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে রয়েছে বেহিসাব ইউআফাস ইননামা ইউআফাস ইননামা ইউআফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, বেহিসাব আজার রয়েছে আল্লাহ সুবহান তাআলার কাছে। তো এইটা কামনা করা, এটা প্রত্যাশা করা যে আমি আল্লাহর কাছ থেকে বেহিসাব আজার প্রতিদান চাই। আর এই এই অবস্থায় আসলে আল্লাহর জিকির করা বেশি বেশি করে, আল্লাহর জিকির এটা যেভাবে নিজের জন্য যেটা যেটা সম্ভব হয়, আপনি যদি বসে কোরআনে কারিম তিলাওয়াত করতে পারেন করেন, আপনি যদি সালাত আদায় করতে পারেন সেটাও করেন, যেভাবে আল্লাহর জিকির করা নিজের জন্য সহজ হয় সেভাবেই করেন। আর মনে মনে ইস্তেগফার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করা। তো এই এই ইনশাআল্লাহ এটাই হচ্ছে রোগে বা অসুস্থ অবস্থায় আমাদের করণীয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবরের তৌফিক চাওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশ্বাস পোষণ করা যে শিফা আল্লাহর হাতে, শিফা আল্লাহর হাতে। ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফি আম্মান ইয়াজিবুল মুযতাররা ইযা দাআহু ইয়াকশিফুস সু, যে অনিষ্ট বা ক্ষতি আল্লাহ ব্যতীত অন্য কেউ এটা থেকে রেহাই দিতে পারেন না। এবং আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নবী যেভাবে দোয়া করছিলেন, রব্বি ইন্নী মাসসানিয়া আদ-দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়াটা পড়েন। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন যে হে আল্লাহ, মাসসানিয়া আদ-দুর্রু, ক্ষতি আমাকে পেয়ে গেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি হলে আরহামুর রাহিমিন। এই 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 দোয়াটা পড়েন, আল্লাহর সাহায্য চান, আল্লাহর কাছে ইস্তেগফার করেন। এটাই ইনশাআল্লাহ এর দ্বারা নিদানও বাড়বে এবং শিফা, দ্রুত শিফা আসবে বিইজনিল্লাহ তাআলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাইকে শীঘ্রই তাকে শিফা দান করেন, ইমানের সাথে সুস্থতা দান করেন। নাম
নাম শেখ, জাযাকাল্লাহ খায়র, আহসান আল্লাহ ওয়ালাইকুম শেখ। আমাদের 3 নম্বর এবং ফাইনাল কোয়েশ্চেন ইনশাআল্লাহ। আমাদের ফিরোজ ভাই কোয়েশ্চেন করছেন চিটাগাং থেকে। কোয়েশ্চেনটা হচ্ছে যে ত্রুটি এবং পথভ্রষ্টতার মধ্যে পার্থক্য কি, আমরা কিভাবে বুঝবো একজন লোক ত্রুটি করছে না পথভ্রষ্টতা অবলম্বন করছেন?
নাম বারাকাল্লাহু ফিকুম। আসলে এটা যদি এই এই দুইটা শব্দ যদি আমরা বাংলাতেও এগুলাকে একটু ব্যাখ্যা করি, তাহলে আমরা মানে আরবি যে শব্দটা ওইটারও পার্থক্যটা আমরা বুঝে নিতে পারবো। একটা হচ্ছে ত্রুটি, আর একটা হচ্ছে পথভ্রষ্ট। ত্রুটি হলো যে মূল বিষয়টা ঠিক আছে কিন্তু এর মধ্যে হয়তো কোনো জায়গাতে একটু ঘাটতি বা একটু কমতি আছে, এটি হচ্ছে ত্রুটি। আর পথভ্রষ্টতা হলো একদম লাইন ছেড়ে চলে যাওয়া। হ্যাঁ, লাইন ছেড়ে চলে যাওয়া, সেটাই হচ্ছে কিন্তু পথভ্রষ্টতা। যেমন চিটাগাঙ্গের বাস, এটা যদি এখন সিলেটের দিকে সিলেটের রোড দিয়ে চলতে শুরু করে, তাহলে সেটাই হচ্ছে পথভ্রষ্টতা। আর ত্রুটি হলো এইটুকু যে বাসটা হয়তো লাইনের মধ্যে যে সাদা একটা হাইওয়ের মধ্যে যে সাদা একটা রেখা থাকে, হ্যাঁ, যখন বাসটা তার ডান দিকে থাকা দরকার, ওইটা একটু রেখার মধ্যখানে চলে গেছে কিংবা রেখা অতিক্রম করে গেছে, এটাই হচ্ছে তার ত্রুটি, যে সে যেখানে তার লাইনটা কিছুটা ক্রস করছে। হ্যাঁ, যেখানে তার থাকা দরকার ওইখান থেকে একটু ডান বাম হয়েছে কিংবা তার একটু ত্রুটি দেখা দিছে, হ্যাঁ, এটাই হচ্ছে ত্রুটি। আর একটা হলো যে সোজা লাইন থেকে বাইরে আউটলাইন হয়ে যাওয়া, এটি হচ্ছে কি পথভ্রষ্টতা, দলালা। এটাই মূল পথ হারিয়ে ফেলা, দল্লা, আই বাউদা আনিত তারিখ, তারিখ থেকে সরে যাওয়া, রাস্তা থেকে সরে যাওয়া। আর ত্রুটি হচ্ছে রাস্তার উপরে আছে কিন্তু যেখানে ঠিক যেখানে থাকার দরকার ওইখানে নেই, এখান থেকে একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু তার অর্থ সে মূল রাস্তা ছেড়ে দেয়নি, এটি হচ্ছে ত্রুটি না।
জাজাকাল্লাহ খায়র শেখ, বারাকাল্লাহ ফিক আপনার মূল্যবান বক্তৃতার জন্য। আর কোনো কোয়েশ্চেন নাই শেখ? শেখ
নাম
আর কোনো কোয়েশ্চেন নাই?
খায়র আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।